জোয়েল পুস্তক এবং লাউদিকিয়ার সপ্তম দিবস অ্যাডভেন্টিস্ট চার্চ তৃতীয় সংখ্যা।
লাল ওয়াইনের একটি দ্রাক্ষাক্ষেত্র। আমরা আগের প্রবন্ধটি এই প্রশ্ন দিয়ে শেষ করেছি। এই ধারণাগুলো সামনে রেখে প্রশ্ন করা যেতে পারে, কিভাবে নয় ইগকরে জোয়েল গ্রন্থটি সেই বার্তা হয়ে উঠল যেটিকে পিতর পেন্টেক্সটে চিহ্নিত করেছিলেন।
পিটার চিহ্নিত করছিলেন যে জোয়েলের ভবিষ্যৎবাণী পেন্টেক্সটের দিনে পূর্ণ হচ্ছিল, যা পেন্টেক্সটের পর্বের সমাপ্তি চিহ্নিত করে এমন একটি সময়বিন্দু। পেন্টেক্সটের পর্বে শুরুতে পবিত্র আত্মার এক প্রকাশ ছিল এবং শেষে পবিত্র আত্মার আরও বৃহত্তর প্রকাশ হয়েছিল। বিশ্বাসের দ্বারা এই বুঝে যে বাইবেল ও ভবিষ্যৎবাণীর আত্মা উভয়েই জোয়েলকে শেষ বৃষ্টির সময়ে প্রয়োগ করে, আমরা জানতে পারি যে জোয়েলের বইটি 9:3-11 এ বর্তমান সত্যে পরিণত হয়েছিল এবং বইটির প্রতিটি দিক 9:3-11 থেকে শুরু হয়ে সাতটি শেষ মহামারী পর্যন্ত বিস্তৃত যে ভবিষ্যৎবাণীমূলক ইতিহাস তার বিষয়ে সরাসরি কথা বলবে, যাকে জোয়েল প্রভুর দিন বলে চিহ্নিত করেছেন।
1878 সালের প্রতিরূপ অনুযায়ী 9:11-এ লাউদিকীয় বার্তার উপস্থাপনা একটি বর্তমান পরীক্ষামূলক সত্য হয়ে উঠেছিল। ঈশাইয়া অধ্যায় 58-এ তুরির স্বরে ঈশ্বরের লোকদের তাদের অপরাধ দেখিয়ে সেই একই বার্তাটিকে প্রতিকায়িত করেন, যে দিন ঈশাইয়া তার কণ্ঠ তুরির মতো বাজাতে শুরু করেন সেদিনই তিনি দ্রাক্ষাক্ষেত্রের গানটি গান।
সেই দিনে তার উদ্দেশ্যে গান গাও, লাল মদের দ্রাক্ষাক্ষেত্র, আমি প্রভু তাকে রক্ষা করি, আমি প্রতি মুহূর্তে তাকে জল দেব, কেউ যাতে তাকে ক্ষতি না করতে পারে সেজন্য আমি দিন রাত তাকে রক্ষা করব, ক্রোধ আমার মধ্যে নেই, আমার বিরুদ্ধে লড়াই করতে কে কাঁটা ঝোপো ও কাঁটা দাঁড় করাবে, আমি তাদের ভেদ করে যাব, আমি তাদের একসঙ্গে জ্বালিয়ে দেব, অথবা সে যেন আমার শক্তিকে আঁকড়ে ধরে যাতে সে আমার সঙ্গে শান্তি স্থাপন করতে পারে, এবং সে আমার সঙ্গে শান্তি স্থাপন করবে, তিনি জাকবের বংশধরদের শিকড় গাঁথতে দেবেন, ইসরায়েল ফুলবে ও কুড়ি ধরবে এবং ফল দিয়ে পৃথিবীর মুখ পূর্ণ করবে। ঈশাইয়া তসত্তি ধূতা সাংতিম।
আধুনিক আধ্যাত্মিক ইসরায়েল শেষ বৃষ্টির সময়ে কুড়ি ধরবে ও ফুল ফুটবে এবং ফল দিয়ে পৃথিবীর মুখ পূর্ণ করবে, কারণ প্রারম্ভিক বৃষ্টি উদ্ভিদের কুড়ি ধরা ও ফুল ফোটায় আর শেষ বৃষ্টি ফল উৎপন্ন করে। 9:11-তে নিউ ইয়র্কের ভবনগুলো ধসে পড়ার সময় প্রকাশিত বাক্যের 18 অধ্যায়ের পরাক্রমশালী স্বর্গদূত অবতরণ করল এবং শেষ বৃষ্টির ছিটা পড়া শুরু হল। তখন ঈশ্বরের প্রহরীদের লাউদিকিয়ার মণ্ডলীর প্রতি সিংহা ফুঁকতে উচিত ছিল, যে বার্তায় যিশাইয়া ঈশ্বরের লোকদের পাপ চিহ্নিত করেন সেটি লাল মদের দ্রাক্ষাক্ষেত্রের গানও বটে। জোয়েলের প্রথম অধ্যায় ইসেই বার্তা।
পেতুয়েলের পুত্র জোয়েলের কাছে প্রভুর বাক্য এল, হ্যাঁ বৃদ্ধগণ এই কথা শুনুন, হ্যাঁ দেশের সমস্ত অধিবাসী কান দিন, এমনটি কি তোমাদের দিনে, এমনকি তোমাদের পিতৃদের দিনেও ঘটেছে? তোমরা তোমাদের সন্তানদের এ কথা বলো, তোমাদের সন্তানরা তাদের সন্তানদের বলুক, আর তাদের সন্তানরা আরেক প্রজন্মকে বলুক।
যা কর্তনকীট রেখে গেছে তা পঙ্গপাল খেয়ে ফেলেছে, আর যা পঙ্গপাল রেখে গেছে তা ক্ষয়কীট খেয়ে ফেলেছে, আর যা ক্ষয়কীট রেখে গেছে তা শুঁয়োপোকা খেয়ে ফেলেছে।
জাগো হে মদ্যপড়া এবং কাঁদো, হাহাকার করো হে সকল মদপাই, নতুন মদের কারণে, কারণ তা তোমাদের মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে।
কারণ এক জাতি আমার দেশে উঠে এসেছে, শক্তিশালী এবং অসংখ্য, যার দাঁত সিংহের দাঁতের মতো এবং তার আছে বৃহৎ সিংহের চোয়ালের দাঁত, সে আমার দ্রাক্ষালতাকে উজাড় করেছে এবং আমার ডুমুর গাছের ছাল ছাড়িয়েছে, সে একে সম্পূর্ণ অনাবৃত করে ছুঁড়ে ফেলেছে, তার শাখাগুলো সাদা হয়ে গেছে, তোমরা বিলাপ করো যেমন কোনো কুমারী তার যৌবনের স্বামীর জন্য শোকবস্ত্র বেঁধে বিলাপ করে। প্রভুর গৃহ থেকে অন্ন নিবেদন ও পান নিবেদন কেটে গেছে, পুরোহিতেরা প্রভুর পরিচারকেরা শোক করছে, ক্ষেত উজাড় হয়ে গেছে, দেশ শোক করছে, কারণ শস্য উজাড় হয়েছে, নতুন মদ শুকিয়ে গেছে, তেল ক্ষীয়মান।
লজ্জিত হ হে কৃষকগণ, হাহাকার কর হে দ্রাক্ষাচাষীগণ গম ও যবের জন্য, কারণ ক্ষেতের ফসল বিনষ্ট হয়েছে, দ্রাক্ষালতা শুকিয়ে গেছে আর ডুমুর গাছ ম্লান হয়ে পড়েছে, ডালিম গাছ, খেজুর গাছও এবং আপেল গাছ, এমনকি ক্ষেতের সমস্ত গাছ শুকিয়ে গেছে, কারণ মানুষের সন্তানদের মধ্য থেকে আনন্দ ম্লান হয়ে গেছে।
তোমরা কোমর বাঁধো এবং বিলাপ করো হে যাজকেরা, হাহাকার করো হে বেদীর পরিচারকেরা, এসো হে আমার ঈশ্বরের সেবকেরা,
শোকবস্ত্র পরে সারা রাত শুয়ে থাকো, কারণ খাদ্য বলিও পানীয় বলি তোমাদের ঈশ্বরের গৃহ থেকে বন্ধ হয়ে গেছে। উপবাস পবিত্র করে ঘোষণা করো, পবিত্র সমাবেশ আহ্বান করো, প্রবীণদের এবং দেশের সমস্ত অধিবাসীকে তোমাদের ঈশ্বর প্রভুর গৃহে একত্র করো এবং প্রভুর কাছে চিৎকার করো, হায় সেই দিনের জন্য, কারণ প্রভুর দিন নিকটে এবং তা সর্বশক্তিমানের পক্ষ থেকে ধ্বংসস্বরূপ এসে পড়বে। আমাদের চোখের সামনে কি খাদ্য উচ্ছিন্ন হয়নি? হ্যাঁ, আমাদের ঈশ্বরের গৃহ থেকে আনন্দ ও উল্লাসও বিলুপ্ত হয়েছে। মাটির ঢেলাগুলোর নিচে বীজ পচে গেছে, গোদামঘরগুলো উজাড় হয়ে পড়েছে, গোলাগুলো ভেঙে পড়েছে, কারণ শস্য শুকিয়ে গেছে। কেমন আর্তনাদ করছে জন্তুরা, গরুর পালগুলো হতবিহ্বল হয়ে পড়েছে, কারণ তাদের চারণভূমি নেই। হ্যাঁ, ভেড়ার পালগুলো উজাড় হয়ে পড়েছে।
হে প্রভু, তোমাকেই আমি আর্তনাদ করি, কারণ অরণ্যের চারণভূমি আগুনে গ্রাস হয়েছে আর শিখা মাঠের সমস্ত বৃক্ষ দগ্ধ করেছে। মাঠের পশুরাও তোমার কাছে আর্তনাদ করে, কারণ জলধারাগুলি শুকিয়ে গেছে আর অরণ্যের চারণভূমি আগুনে গ্রাস হয়েছে। জোয়েল 8:6-7।
জোয়েলের প্রথম অধ্যায় ঈশ্বরের দ্রাক্ষাক্ষেত্রের ধ্বংস নিয়ে আলোচনা করছে। যিশাইয়া সেই দিনটিকে সেই দিন হিসেবে চিহ্নিত করেন যেদিন পরবর্তী বৃষ্টি শুরু হয়, কারণ সেদিন গাছপালা ফুল ফোটা ও কুঁড়ি ধরা শুরু করে। যিশাইয়া আমাদের জানান যে ঈশ্বরের লোকেরা শেকড় গাড়বে, ফুল ফোটাবে ও কুঁড়ি ধরবে এবং ফল দিয়ে পৃথিবী পূর্ণ করবে। এ তথ্যটি তিন ধাপের এক ধারাবাহিক ইতিহাসকে চিত্রিত করে। একটি গাছ মাটিতে শেকড় গাঁথে, অতবে শেকড় গাড়া মানে হল মাটির ওপর দাঁড়ানো, যা ভূমিস্তর বা ভিত্তি। যারা যাকব থেকে আগত তারা শেকড় গাড়ে এবং তারপর তাদের ইসরায়েল বলা হয়। যারা লাউদিকীয় অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসে তাদের তখন ফিলাডেলফিয়রা বলা হয়। তবে সেই অভিজ্ঞতা ধরে রাখতে হলে এমন এক পরীক্ষার প্রক্রিয়ায় জয়ী হতে হয় যা রবিবারের আইন পর্যন্ত গিয়ে শেষ হয়।
যাকব স্থান দখলকারী এবং ইসরায়েল বিজয়ীর ভবিষ্যৎবাণীমূলক সম্পর্ক ইঙ্গিত করছে যে 9/11-এ যারা ভিত্তিতে ফিরে গিয়ে শিকড় গাড়ে তারা সেখানেই ও তখনই একটি চুক্তি সম্পর্কে প্রবেশ করে। ভবিষ্যৎবাণীমূলকভাবে নাম পরিবর্তন একটি চুক্তির প্রতীক, যেমন আব্রাম থেকে আব্রাহাম, সারাই থেকে সারা, যাকব থেকে ইসরায়েল এবং অন্যদের ক্ষেত্রে দেখা যায়। ওই পদে 9/11-এ যারা পুরনো ভিত্তিগত সত্যে ফিরে এসেছিল, বৃষ্টি যখন কুঁড়ি ও ফুল ফলাতে শুরু করল তখনই তারা একটি চুক্তি সম্পর্কে প্রবেশ করেছিল। রবিবারের আইনের সময় সমগ্র পৃথিবী ফলে পূর্ণ হবে, কারণ তখন বৃষ্টি সীমাহীনভাবে ঢেলে দেওয়া হবে।
ঈশাইয়াকে ঈশাইয়াহেরই সাথে এবং অবশ্যই অন্য সব নবীর সাথেও সামঞ্জস্যপূর্ণ হতে হবে, কিন্তু ঈশাইয়াকে তুর্যের মতো তার কণ্ঠ উঁচু করে দ্রাক্ষাক্ষেত্রের গানের প্রেক্ষাপটে লাউদিকীয় সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্টদের তাদের পাপ প্রকাশ করতে হবে। ওই গানটি যিশু দ্রাক্ষাক্ষেত্রের দৃষ্টান্তে গিয়েছিলেন। ক্রুশের আগে শেষবারের মতো তিনি যখন জিরুসালেমের দিকে চেয়ে দেখলেন, সেই দ্রাক্ষাক্ষেত্রই তাকে কাঁদিয়েছিল, কারণ তিনি জানতেন প্রাচীন ইসরায়েল তাদের পরীক্ষাকালের অন্তিম সীমায় পৌঁছে গেছে এবং ঈশ্বরের চুক্তি জনগণ হিসেবে তারা বাদ পড়ছে। একই সময়ে খ্রিস্ট এমন এক জনগোষ্ঠীর সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছিলেন যারা ঈশ্বরের দ্রাক্ষাক্ষেত্র থেকে যথোপযুক্ত ফল উৎপন্ন করবে। শুরুতে যিহোশুয়ার দ্রাক্ষাক্ষেত্রের কাহিনী হোক বা শেষে যিশুর, যারা নতুন চুক্তির জনগণ হয়ে উঠেছিল তারা 144,000-এর প্রতিরূপ ছিল।
খ্রিস্ট ঈশাইয়ার দ্রাক্ষাক্ষেত্রের ভবিষ্যৎবাণীর কথা বলেছেন, তেমনি সিস্টার হোয়াইটও বলেছেন,
দ্রাক্ষাক্ষেত্রের দৃষ্টান্ত কেবল ইহুদি জাতির জন্যই প্রযোজ্য নয়, এতে আমাদের জন্যও শিক্ষা রয়েছে। এই প্রজন্মে মণ্ডলীকে ঈশ্বর মহৎ বিশেষাধিকার ও আশীর্বাদ দিয়েছেন এবং তিনি সমুচিত প্রতিফল প্রত্যাশা করেন। ক্রাইস্ট অবজেক্ট লেসেন্স 296।
ভবিষ্যৎবাণীর আত্মা থেকে প্রাপ্ত শেষ বিবৃতির দিকে যে অংশটি নিয়ে যায় সেটি পড়া শিক্ষণীয়।
অধ্যায় 23, পুরভুর দ্রাক্ষাক্ষেত্র, ইহুদি জাতি। দুই পুত্রের দৃষ্টান্তের পর দ্রাক্ষক্ষেত্রের দৃষ্টান্তটি বলা হয়েছিল। প্রথমটিতে খ্রিস্ট ইহুদি শিক্ষকদের সামনে আনুগত্যের গুরুত্ব উপস্থাপন করেছিলেন, অন্যটিতে তিনি ইসরায়েলের ওপর বর্ষিত সমৃদ্ধ আশীর্বাদগুলোর দিকে ইঙ্গিত করেছিলেন এবং এর মাধ্যমে তাদের আনুগত্যের ওপর ঈশ্বরের দাবি প্রকাশ করেছিলেন। তিনি তাদের সামনে ঈশ্বরের উদ্দেশ্যের মহিমা স্থাপন করেছিলেন যা তারা আনুগত্যের মাধ্যমে পূর্ণ করতে পারত। ভবিষ্যতের ওপর থেকে পর্দা সরিয়ে তিনি দেখিয়েছিলেন কিভাবে তার উদ্দেশ্য পূরণে ব্যর্থতার ফলে সমগ্র জাতি তার আশীর্বাদ হারাচ্ছে এবং নিজের ওপর ধ্বংস ডেকে আনছে। একজন গৃহস্বামী ছিলেন, খ্রিস্ট বললেন, যিনি একটি দ্রাক্ষা বাগান রোপণ করলেন, তার চারদিকে বেড়া দিলেন, তার মধ্যে একটি আঙুর চাপা খুললেন, একটি প্রহরী মিনার নির্মাণ করলেন এবং সেটি দ্রাক্ষা চাষীদের কাছে ভাড়াই দিলেন এবং দূর দেশে চলে গেলেন। এই দ্রাক্ষাক্ষেত্রের বর্ণনা দিয়েছেন ভাববাদী ইশাইয়া। এখন আমি আমার প্রিয়তমের জন্য আমার প্রিয়তমের দ্রাক্ষাক্ষেত্র সম্পর্কে একটি গান গাইব। আমার প্রিয়তমের এক অত্যন্ত উর্বর পাহাড়ে একটি দ্রাক্ষাক্ষেত্র আছে, আর তিনি সেটিকে বেড়া দিয়ে ঘিরে দিলেন এবং তার পাথরগুলো কুড়িয়ে ফেললেন এবং সেখানে উৎকৃষ্ট দ্রাক্ষালতা রোপণ করলেন এবং তার মধ্যভাগে একটি মিনার নির্মাণ করলেন এবং তাতেই একটি রসকুণ্ডও করলেন, আর তিনি আশা করলেন যে তা দ্রাক্ষা ফল দেবে। ইশাইয়া পাঁচ বন। কৃষক বনজঙ্গল থেকে একটি জমিখণ্ড বেছে নেয়, সে সেটিতে বেড়া দেয়, ঝোপঝাড় পরিষ্কার করে ও চাষ করে এবং তাতে উৎকৃষ্ট দ্রাক্ষালতা রোপণ করে প্রভূত ফসলের প্রত্যাশায়। অনাবাদী উজাড় ভূমির তুলনায় এই জমিখণ্ডটি তার উৎকর্ষে, চাষের মাধ্যমে তার যত্ন ও পরিশ্রমের ফল দেখিয়ে তাকে সম্মান দেবে এমনটাই সে আশা করে। তেমনি ঈশ্বর পৃথিবী থেকে এক জাতিকে বেছে নিয়েছিলেন যাতে খ্রিস্ট তাদের প্রশিক্ষণ ও শিক্ষা দেন। ভাববাদী বলেন, সেনাবাহিনীর প্রভুর দ্রাক্ষাবাগান ইসরায়েলের গৃহ, আর জিহুদার লোকেরা তার প্রিয় লতা। আইজায়া 5:7। এই জাতিকে ঈশ্বর মহান বিশেষাধিকার দান করেছিলেন, তার প্রাচুর্যপূর্ণ মঙ্গল থেকে তাদের অপারভাবে আশীর্বাদ করেছিলেন। তিনি আশা করেছিলেন তারা ফল ধরিয়ে তাকে সম্মান করবে, তাদের মাধ্যমে তার রাজ্যের নীতিমালা প্রকাশ পাওয়ার কথা ছিল, পতিত দুষ্ট পৃথিবীর মাঝখানে তাদের ঈশ্বরের চরিত্রের প্রতিনিধিত্ব করার কথা ছিল। প্রভুর দ্রাক্ষাক্ষেত্র হিসেবে তাদের যে ফল ফলাতে হতো তা ছিল পৌত্তলিক জাতিদের ফল থেকে সম্পূর্ণ ভিন্ন। এই মূর্তিপূজারী জাতিগণ দুষ্কর্মে নিজেদের সঁপে দিয়েছিল। সহিংসতা ও অপরাধ, লোভ, অত্যাচার এবং চরমতম পাপাচার, এসবের চর্চা হতো কোনো সংযম ছাড়াই। অধর্ম, অধকতন ও দুর্দশা ছিল সেই দূষিত বৃক্ষের ফল। ঈশ্বর কর্তৃক রোপিত দ্রাক্ষালতায় যে ফল ধরার কথা ছিল তা ছিল এর স্পষ্ট বিপরীত। মসির কাছে যেভাবে ঈশ্বরের চরিত্র প্রকাশিত হয়েছিল সেই চরিত্রকে প্রতিনিধিত্ব করা ছিল ইহুদি জাতির বিশেষাধিকার। মসির প্রার্থনার উত্তরে আমাকে তোমার মহিমা দেখাও প্রভু প্রতিশ্রুতি দিলেন, আমি আমার সমস্ত মঙ্গল তোমার সামনে অতিক্রম করাব। নির্গমন 33:18-19। আর প্রভু তার সামনে অতিক্রম করে ঘোষণা করলেন, প্রভু প্রভু ঈশ্বর, দয়ালু ও করুণাময়, ধৈর্যশীল এবং মঙ্গল ও সত্যে সমৃদ্ধ, হাজার হাজারের জন্য করুণা বজায় রাখেন, অধর্ম, অপরাধ ও পাপ ক্ষমা করেন। নির্গমন 33:6-6। এটিই ছিল সেই ফল যা ঈশ্বর তার জনগণের কাছ থেকে কামনা করেছিলেন। তাদের চরিত্রের পবিত্রতায়, তাদের জীবনের পবিত্রতায়, তাদের দয়া, প্রেমময়তা ও সহানুভূতিতে তাদের দেখাতে হতো যে প্রভুর বিধি পরিপূর্ণ আত্মাকে রূপান্তরিত করে। গীতসংহিতা 19:6। ইহুদি জাতির মাধ্যমে সমস্ত জাতির কাছে সমৃদ্ধ আশীর্বাদ প্রদান করা ছিল ঈশ্বরের উদ্দেশ্য। ইসরায়েলের মাধ্যমে তার আলোর বিস্তার সারা পৃথিবীতে ঘটানোর পথ প্রস্তুত হওয়ার কথা ছিল। পৃথিবীর জাতিসমূহ দুর্নীতিপূর্ণ আচরণ অনুসরণ করতে করতে ঈশ্বর সম্বন্ধে জ্ঞান হারিয়ে ফেলেছিল, তবুও তার দয়ায় ঈশ্বর তাদের অস্তিত্ব থেকে বিলুপ্ত করেননি। তার মণ্ডলীর মাধ্যমে তাদের তাকে জানার সুযোগ দিতে তিনি স্থির করেছিলেন। তিনি এমন পরিকল্পনা করেছিলেন যে তার জনগণের মাধ্যমে প্রকাশিত নীতিগুলি মানুষের মধ্যে ঈশ্বরের নৈতিক প্রতিচ্ছবি পুনরুদ্ধারের উপায় হবে। এই উদ্দেশ্য পূরণের জন্যই ঈশ্বর আব্রাহামকে তার মূর্তিপূজক আত্মীয় স্বজনের মধ্য থেকে ডেকে বের করে তাকে কানান দেশে বাস করতে বললেন, আমি তোমাকে একটি মহান জাতি করব। তিনি বললেন, আমি তোমাকে আশীর্বাদ করব, তোমার নাম মহান করব, আর তুমি আশীর্বাদ স্বরূপ হবে। উৎপত্তি 12:9। আব্রাহামের বংশধররা, যাকব ও তার পরবর্তী প্রজন্ম, মিশরে নিয়ে যাওয়া হয়েছিল যাতে সেই মহান ও দুষ্ট জাতির মাঝখানে তারা ঈশ্বরের রাজ্যের নীতিমালা প্রকাশ করতে পারত। জোসেফের সততা এবং সমগ্র মিশরীয় জনগণের প্রাণ রক্ষা করার ক্ষেত্রে তার বিস্ময়কর কর্ম খ্রিস্টের জীবনের এক প্রতিচ্ছবি ছিল। মুসা এবং আরও অনেকে ঈশ্বরের সাক্ষী ছিলেন। মিশর থেকে ইসরায়েলকে বের করে আনবার সময় প্রভু আবারও তার ক্ষমতা ও তার করুণা প্রকাশ করলেন, দাসত্ব থেকে তাদের মুক্তিতে তার বিস্ময়কর কার্য এবং মরুভূমি পথে তাদের সঙ্গে তার আচরণ কেবল তাদেরই কল্যাণের জন্য ছিল না, এগুলো পার্শ্ববর্তী জাতিসমূহের জন্য এক শিক্ষণীয় উদাহরণ হওয়ার কথা ছিল। প্রভু নিজেকে সমস্ত মানবীয় কর্তৃত্ব ও মহত্বের ঊর্ধ্বে থাকা ঈশ্বর হিসেবে প্রকাশ করলেন। তার জনগণের পক্ষ হয়ে তিনি যে চিহ্ন ও আশ্চর্য কাজ করলেন তা প্রকৃতির ওপর এবং প্রকৃতিপূজকদের মধ্যে শ্রেষ্ঠতমদের ওপরও তার শক্তি প্রদর্শন করল। ঈশ্বর যেমন অন্তিম দিনে পৃথিবীর মধ্যে দিয়ে অতিক্রম করবেন, তেমনি তিনি গর্বিত মিসরের দেশটির মধ্যে দিয়ে গিয়েছিলেন। আগুন ও ঝড়ঝঞ্ঝা, ভূমিকম্প ও মৃত্যুর মাধ্যমে মহান আমি আছি তার জনগণকে মুক্তি দিলেন। তিনি তাদের দাসত্বের দেশ থেকে বের করে আনলেন। তিনি তাদের সেই মহান ও ভয়ঙ্কর মরুভূমি দিয়ে, যেখানে ছিল অগ্নিসদৃশ সাপ, বিচ্ছু ও খরা, নিয়ে গেলেন। ব্যবস্থা বিবরণী 8:15। তিনি চকমকি পাথর থেকে তাদের জল বের করে দিলেন এবং তাদেরকে স্বর্গের অন্ন খাওয়ালেন, গীতসংহিতা 8:24। কারণ মূসা বলেছিলেন, প্রভুর ভাগ তার জনগণ, যাকব তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অংশ, তিনি তাকে এক বিরান দেশে এবং শূন্য গর্জনরত মরুভূমিতে পেলেন, তিনি তাকে ঘুরিয়ে পরিচালিত করলেন, তাকে শিক্ষা দিলেন, নিজের নয়নের মণির মতো তাকে রক্ষা করলেন। যেমন ঈগল পাখি নিজের বাসা আলোড়িত করে, ছানাদের ওপর ভাসে, ডানা প্রসারিত করে তাদের গ্রহণ করে, নিজের ডানায় তাদের বহন করে, তেমনি একমাত্র প্রভুই তাকে চালিত করেছিলেন এবং তার সঙ্গে কোনো ভিনদেশী দেবতা ছিল না। ব্যবস্থা বিবরণী 2:9-12। এভাবে তিনি তাদের নিজের কাছে আনলেন যাতে তারা সর্বোচ্চের ছায়াতলে বাস করতে পারে।
খ্রিস্ট ইসরায়েলীয়দের মরুভূমির ভ্রমণকালে তাদের নেতা ছিলেন। দিনে মেঘের স্তম্ভে এবং রাতে অগ্নিস্তম্ভে আবৃত হয়ে তিনি তাদের নেতৃত্ব ও দিশা দিয়েছিলেন। তিনি তাদের মরুভূমির বিপদাপদ থেকে রক্ষা করেছিলেন, তাদেরকে প্রতিশ্রুত দেশে প্রবেশ করিয়েছিলেন, এবং যে সব জাতি ঈশ্বরকে স্বীকার করত না তাদের সকলের দৃষ্টিতে তিনি ইসরায়েলকে তার নিজ নির্বাচিত সম্পত্তি, প্রভুর দ্রাক্ষাক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন।
এই জাতির কাছে ঈশ্বরের বাণীসমূহ অর্পিত হয়েছিল, তার বিধির বিধানসমূহ অর্থাৎ সত্য, ন্যায় ও পবিত্রতার চিরস্থায়ী নীতিসমূহ তাদের চারদিকে বেড়ার মতো ঘিরে রেখেছিল। এই নীতিগুলির প্রতি আনুগত্যই তাদের সুরক্ষা হওয়ার কথা ছিল, কারণ তাতে তারা পাপাচারী অভ্যাসের মাধ্যমে আত্মবিনাশ থেকে রক্ষা পেত। আর যেমন দ্রাক্ষাক্ষেতে একটি মিনার থাকে, তেমনি ঈশ্বর দেশের মধ্যভাগে তার পবিত্র মন্দির স্থাপন করেছিলেন।
খ্রিস্ট ছিলেন তাদের শিক্ষক। যেমন তিনি মরুভূমিতে তাদের সঙ্গে ছিলেন, তেমনি তিনি এখনও তাদের শিক্ষক ও পথ প্রদর্শক ছিলেন। তাবেরনাকল ও মন্দিরে করুণা আসনের ওপরে থাকা পবিত্র শেখিনায় তার মহিমা অধিষ্ঠিত ছিল। তাদের জন্য তিনি নিরন্তর তার প্রেম ও সহিষ্ণুতার ঐশ্বর্য প্রকাশ করতেন।
ঈশ্বর তার জাতি ইসরায়েলকে প্রশংসা ও মহিমা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তাদেরকে প্রতিটি আধ্যাত্মিক সুবিধা দেওয়া হয়েছিল, চরিত্র গঠনে সহায়ক এবং যা তাদেরকে তার প্রতিনিধি করে তুলত, এমন কোনো কিছুকেই ঈশ্বর তাদের থেকে বঞ্চিত করেননি।
ঈশ্বরের বিধির প্রতি তাদের আনুগত্য তাদেরকে পৃথিবীর জাতিসমূহের সামনে সমৃদ্ধির বিস্ময় করে তুলত। যিনি সমস্ত কৌশলপূর্ণ কাজে তাদের জ্ঞান ও দক্ষতা দিতে পারেন, তিনি অবিরত তাদের শিক্ষক হতেন এবং তার বিধিগুলির প্রতি আনুগত্যের মাধ্যমে তাদের মহিমান্বিত ও উন্নত করতেন। তারা যদি অনুগত থাকত, তবে অন্যান্য জাতিকে যে রোগসমূহ পীড়িত করত সেগুলো থেকে তারা রক্ষিত থাকত এবং প্রখর মেধার আশীর্বাদ পেত। তাদের সব সমৃদ্ধিতে ঈশ্বরের মহিমা, তার মহত্ব ও শক্তি প্রকাশিত হওয়ার কথা ছিল। তারা পুরোহিত ও রাজপুত্রদের এক রাজ্য হওয়ার কথা ছিল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হয়ে ওঠার জন্য ঈশ্বর তাদের সকল সুযোগ সুবিধা প্রদান করেছিলেন।
অত্যন্ত স্পষ্টভাবে খ্রিস্ট মূসার মাধ্যমে তাদের সামনে ঈশ্বরের উদ্দেশ্য উপস্থাপন করেছিলেন এবং তাদের সমৃদ্ধির শর্তসমূহ স্পষ্ট করে দিয়েছিলেন। তুমি সদাপ্রভু তোমার ঈশ্বরের কাছে পবিত্র এক জাতি, তিনি বলেছিলেন। সদাপ্রভু তোমার ঈশ্বর তোমাকে নিজের জন্য একটি বিশেষ জাতি হিসেবে নির্বাচন করেছেন, পৃথিবীর মুখে যে সমস্ত জাতি আছে তাদের সকলের ঊর্ধ্বে। অতএব জেনে রেখো যে সদাপ্রভু তোমার ঈশ্বর, তিনি ঈশ্বর, তিনি বিশ্বস্ত ঈশ্বর, তিনি তাকে যারা প্রেম করে এবং তার আজ্ঞা পালন করে তাদের সঙ্গে হাজার প্রজন্ম পর্যন্ত চুক্তি ও করুণা রক্ষা করেন। অতএব আজ যে আদেশ, বিধি ও বিধান আমি তোমাকে দিচ্ছি, তুমি সেগুলো পালন করবে।
এই জন্য ঘটবে যে যদি তোমরা এই বিধানগুলো শোন এবং সেগুলো রক্ষা কর ও পালন কর, তবে সদাপ্রভু তোমার ঈশ্বর তোমার প্রতি তোমার পিতৃপুরুষদের কাছে তিনি যে চুক্তি ও করুণা সম্বন্ধে শপথ করেছিলেন তা রক্ষা করবেন এবং তিনি তোমাকে প্রেম করবেন, আশীর্বাদ করবেন এবং তোমাকে বৃদ্ধি করবেন। তিনি তোমার গর্ভের ফল, তোমার ভূমির ফল, তোমার শস্য, তোমার দ্রাক্ষারস এবং তোমার তেল এগুলিকে আশীর্বাদ করবেন, তোমার গরুর বংশবৃদ্ধি ও তোমার ভেড়ার পালসমূহ সেই দেশে যা তিনি তোমার পিতৃপুরুষদের শপথ করে তোমাকে দিতে প্রতিজ্ঞা করেছিলেন। তুমি সব জাতির চেয়ে অধিক আশীর্বাদ প্রাপ্ত হবে, আর সদাপ্রভু তোমার মধ্য থেকে সব রোগ দূর করবেন এবং মিশরের যে দুষ্ট রোগগুলি তুমি জান সেগুলোর কোনোটি তিনি তোমার ওপর চাপাবেন না। ব্যবস্থা বিবরণী 7:6-9, 11-15। যদি তারা তার আজ্ঞাগুলি পালন করত, ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাদেরকে গমের উৎকৃষ্টতম অংশ দেবেন এবং শিলা থেকে মধু এনে দেবেন, দীর্ঘায়ু দিয়ে তিনি তাদের তৃপ্ত করবেন এবং তাদেরকে তার পরিত্রাণ দেখাবেন। ঈশ্বরের প্রতি অবাধ্যতার কারণে আদম ও হাওয়া এডেন উদ্যান হারিয়েছিল এবং পাপের কারণে সমগ্র পৃথিবী অভিশপ্ত হয়েছিল, কিন্তু যদি ঈশ্বরের লোকেরা তার নির্দেশ মানত, তাদের ভূমি আবার উর্বরতা ও সৌন্দর্য ফিরে পেত। ভূমি চাষ ও পরিচর্যার বিষয়ে ঈশ্বর নিজেই তাদের নির্দেশনা দিয়েছিলেন, আর তার পুনঃস্থাপনে তাদের তার সঙ্গে সহযোগিতা করতে হতো। এইভাবে ঈশ্বরের নিয়ন্ত্রণে সমগ্র ভূমি আধ্যাত্মিক সত্যের এক দৃষ্টান্তমূলক শিক্ষা হয়ে উঠত। যেমন তার প্রাকৃতিক বিধান মানলে পৃথিবী তার সম্পদ উৎপন্ন করত, তেমনি তার নৈতিক বিধান মানলে মানুষের হৃদয়ে তার চরিত্রের গুণাবলী প্রতিফলিত হতো। এমনকি অবিশ্বাসীরাও জীবন্ত ঈশ্বরকে সেবা ও উপাসনা করা লোকদের শ্রেষ্ঠত্ব স্বীকার করত। দেখো, মূসা বললেন, আমি তোমাদের বিধি ও বিচার শিক্ষা দিয়েছি, যেমন প্রভু আমার ঈশ্বর আমাকে আদেশ করেছেন, যেন তোমরা সেই দেশে এইরূপ কর যে দেশে তোমরা তা অধিকার করতে যাচ্ছ। অতবেব এগুলো মান্য করো ও পালন করো, কারণ জাতিদের দৃষ্টিতে এটি তোমাদের জ্ঞান ও বুদ্ধি। তারা এই সমস্ত বিধি শুনে বলবে, নিশ্চয়ই এই মহান জাতি একটি জ্ঞানী ও বুদ্ধিমান জাতি, কারণ এমন মহান কোনো জাতি আছে যাদের কাছে ঈশ্বর এত নিকটে আছেন, যেমন আমাদের প্রভু ঈশ্বর সেই সব বিষয়ে নিকটে আছেন যেসব বিষয়ে আমরা তাকে আহ্বান করি। আর এমন মহান কোনো জাতি আছে যার বিধি ও বিচার এত ন্যায়পরায়ণ যেমন এই সমস্ত আইন যা আমি আজ তোমাদের সামনে স্থাপন করছি। ব্যবস্থা বিবরণী 4:5-8। ইসরায়েলীয়রা ঈশ্বর তাদের জন্য যে সমস্ত ভূখণ্ড নির্ধারণ করেছিলেন সেগুলোর সবই অধিকার করার কথা ছিল। যে সব জাতি সত্য ঈশ্বরের উপাসনা ও সেবা প্রত্যাখ্যান করেছিল তাদের উচ্ছেদ করা হওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েলের মাধ্যমে তার চরিত্র প্রকাশ পেয়ে মানুষ যেন তার দিকে আকৃষ্ট হয় এটিই ছিল ঈশ্বরের উদ্দেশ্য। সমগ্র বিশ্বের কাছে সুসমাচারের আহ্বান পৌঁছে দেওয়ার কথা ছিল। বলিদানমূলক সেবার শিক্ষার মাধ্যমে জাতিদের সামনে খ্রিস্টকে উচ্চে তুলে ধরা হবে, আর যারা তার দিকে তাকাবে তারা জীবন লাভ করবে। কোনানীয় রাহাব এবং মোয়াবীয় রুতের মতো যারা মূর্তিপূজা থেকে ফিরে সত্য ঈশ্বরের উপাসনায় আসে তাদের সবাইকে তার নির্বাচিত জনগণের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল। ইসরায়েলীয়দের সংখ্যা বৃদ্ধি পেলে তারা তাদের সীমানা সম্প্রসারিত করবে যতক্ষণ না তাদের রাজ্য সমগ্র পৃথিবীকে পরিব্যাপ্ত করে। ঈশ্বর তার করুণাময় শাসনের অধীনে সব জাতিকে আনতে ইচ্ছা করেছিলেন। তিনি চেয়েছিলেন যে পৃথিবী আনন্দ ও শান্তিতে পরিপূর্ণ হোক। তিনি মানুষকে সুখের জন্য সৃষ্টি করেছিলেন, আর তিনি মানুষের হৃদয়গুলোকে স্বর্গের শান্তিতে পূর্ণ করতে ব্যাকুল। তিনি চান যে নিচের পরিবারগুলো উপরের মহান পরিবারের প্রতীক হোক। কিন্তু ইসরায়েল ঈশ্বরের উদ্দেশ্য পূরণ করেনি। প্রভু ঘোষণা করলেন, আমি তোমাকে এক উত্তম দ্রাক্ষালতা রোপণ করেছিলাম, সম্পূর্ণ উত্তম বীজ, তবে তুমি কীভাবে আমার কাছে এক বিদেশী দ্রাক্ষালতার অধপতিত গাছে পরিণত হলে? জেরেমায়া 2:21। ইসরায়েল একটি শূন্য দ্রাক্ষালতা, সে নিজের জন্যই ফল আনে। হোজেয়া 10:1। আর এখন হ্যাঁ জিরুসালেমের বাসিন্দারা এবং জিহুদার পুরুষেরা, আমি তোমাদের অনুরোধ করছি, আমার ও আমার দ্রাক্ষাক্ষেত্রের মধ্যে তোমরা বিচার করো। আমার দ্রাক্ষাক্ষেত্রের জন্য এমন আর কি করা যেত যা আমি তাতে করিনি? তবে যখন আমি প্রত্যাশা করলাম যে তা আঙুর ফলাবে, তখন তা কেন বুনো আঙুর ফলাল? আর এখন আসো, আমি তোমাদের বলবো আমি আমার দ্রাক্ষাক্ষেত্রের সঙ্গে কি করব। আমি তার বেড়া সরিয়ে দেব এবং তা খেয়ে ফেলা হবে, তার দেয়াল ভেঙে ফেলব এবং তা পদদলিত হবে, আর আমি তা উজাড় করে দেব। তা আর ছাতা হবে না, না মাটি খোঁড়া হবে, বরং সেখানে কাটা ঝোপ ও কাটা গজাবে। আমি মেঘসমূহকে আদেশ দেব যাতে তারা এর ওপর বৃষ্টি না বর্ষায়, কারণ তিনি ন্যায় বিচার চেয়েছিলেন কিন্তু দেখো অত্যাচার, ধার্মিকতার জন্য কিন্তু দেখো আর্তনাদ। আইজায়া 5:3-7।
প্রভু মূসার মাধ্যমে তার প্রজাদের সামনে অবিশ্বস্ততার পরিণাম তুলে ধরেছিলেন। তার চুক্তি মানতে অস্বীকার করলে তারা ঈশ্বরের জীবন থেকে নিজেদের বিচ্ছিন্ন করবে এবং তার আশীর্বাদ তাদের উপর আসতে পারবে না। সাবধান, মূসা বলেছিলেন, আজ যে তার আজ্ঞা, তার বিচারসমূহ এবং তার বিধানসমূহ আমি তোমাকে আদেশ করছি, সেগুলি পালন না করে যেন তুমি তোমার ঈশ্বর প্রভুকে ভুলে না যাও, যেন এমন না হয় যে তুমি খেয়ে তৃপ্ত হলে, সুন্দর সুন্দর ঘর নির্মাণ করে তাতে বাস করলে, আর তোমার গরু এবং ভেড়ার পাল বৃদ্ধি পায়, তোমার রূপা ও সোনা বৃদ্ধি পায় এবং তোমার যা কিছু আছে সবই বৃদ্ধি পায়। তখন তোমার হৃদয় উদ্ধত হয়ে ওঠে আর তুমি তোমার ঈশ্বর প্রভুকে ভুলে যাও, আর তুমি মনে বলো, আমার শক্তি এবং আমার হাতের বলেই আমি এই সম্পদ অর্জন করেছি। আর যদি তুমি কোনোদিন তোমার ঈশ্বর প্রভুকে ভুলে যাও এবং অন্য দেবতাদের অনুসরণ করে তাদের সেবা করো ও তাদের উপাসনা করো, তবে আজ আমি তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি যে তোমরা অবশ্যই বিনষ্ট হবে। যেসব জাতিকে প্রভু তোমাদের সামনে ধ্বংস করছেন তোমরাও তেমনি বিনষ্ট হবে, কারণ তোমরা তোমাদের ঈশ্বর প্রভুর বাক্য মান্য করেনি। ব্যবস্থা বিবরণী 8:11-14, 17-19।
সতর্কবাণীটি ইহুদি জাতি কর্ণপাত করেনি, তারা ঈশ্বরকে ভুলে গেল এবং তার প্রতিনিধি হিসেবে তাদের উচ্চ বিশেষাধিকারকে দৃষ্টি থেকে হারিয়ে ফেলল। তারা যে আশীর্বাদ পেয়েছিল তা পৃথিবীর জন্য কোনো আশীর্বাদ হয়ে ওঠেনি। তারা তাদের সব সুবিধা নিজেদের মহিমান্বয়ের জন্য কুক্ষিগত করেছিল। ঈশ্বর তাদের কাছে যে সেবা দাবি করেছিলেন সে সেবা থেকে তাকে বঞ্চিত করেছিল আর তাদের সহমানুষদের ধর্মীয় দিশা ও পবিত্র দৃষ্টান্ত থেকেও বঞ্চিত করেছিল। প্রলয়পূর্ব বিশ্বের অধিবাসীদের মতো তারা তাদের মন্দ হৃদয়ের প্রত্যেক কল্পনাকেই অনুসরণ করেছিল। এভাবে তারা পবিত্র বিষয়গুলোকেও প্রহসনে পরিণত করেছিল বলে, প্রভুর মন্দির, প্রভুর মন্দির এগুলোই, জেরেমায়া 7:4। একই সময় তারা ঈশ্বরের চরিত্রকে বিকৃতভাবে উপস্থাপন করছিল, তার নামকে অসম্মান করছিল এবং তার পবিত্র স্থানকে অপবিত্র করছিল।
প্রভুর দ্রাক্ষাক্ষেত্রের তত্ত্বাবধানে যাদের নিযুক্ত করা হয়েছিল তারা অর্পিত দায়িত্বের প্রতি বিশ্বস্ত ছিল না, যাজক ও শিক্ষকেরা জনগণের বিশ্বস্ত পথপ্রদর্শক ছিলেন না, তারা জনগণের সামনে ঈশ্বরের মঙ্গল ও করুণা এবং তাদের প্রেম ও সেবার ওপর তার ন্যায্য দাবিকে তুলে ধরেনি। এই তত্ত্বাবধায়কেরা নিজেদের গৌরবই খুঁজেছিল, তারা দ্রাক্ষাক্ষেত্রের ফল নিজেদের দখলে নিতে চেয়েছিল, মানুষের মনোযোগ ও শ্রদ্ধা নিজেদের দিকে আকর্ষণ করাই ছিল তাদের সাধনা।
ইসরায়েলের এই নেতাদের দোষ সাধারণ পাপীর দোষের মতো ছিল না, এই লোকেরা ঈশ্বরের প্রতি সবচেয়ে গম্ভীর বাধ্যবাধকতার অধীন ছিলেন। তারা প্রভু এইরূপ বলেন এই শিক্ষা দিতে এবং কঠোর আনুগত্যকে নিজেদের বাস্তব জীবনে প্রয়োগ করতে অঙ্গীকার করেছিলেন। এটি করার বদলে তারা শাস্ত্রকে বিকৃত করছিল, তারা মানুষের ওপর ভারী বোঝা চাপিয়ে দিত, এমন সব আচার অনুষ্ঠান পালন করতে বাধ্য করত যা জীবনের প্রতিটি ক্ষেত্রে বিস্তৃত ছিল। লোকেরা নিরন্তর অশান্তিতে বাস করত কারণ তারা রাব্বিদের নির্ধারিত বিধি নিয়ম পূরণ করতে পারত না। মানুষ প্রণীত বিধানগুলো পালন করা যে অসম্ভব তা দেখে তারা ঈশ্বরের আজ্ঞাগুলির প্রতিও উদাসীন হয়ে পড়ল।
প্রভু তার জাতিকে শিক্ষা দিয়েছিলেন যে তিনি দ্রাক্ষাক্ষেত্রের মালিক এবং তাদের সমস্ত সম্পত্তি তার জন্য ব্যবহারের উদ্দেশ্যে তাদের কাছে আমানত হিসেবে দেওয়া হয়েছে, কিন্তু যাজক ও শিক্ষকরা এমনভাবে তাদের পবিত্র দায়িত্ব পালন করেননি যেন তারা ঈশ্বরের সম্পত্তি পরিচালনা করছেন। তার কাজের অগ্রগতির জন্য তাদের উপর অর্পিত সাধন ও সংস্থান তারা পরিকল্পিতভাবে আত্মসাৎ করছিলেন। তাদের লোভ ও লালসার কারণে এমনকি অবিশ্বাসীরাও তাদের ঘৃণা করত। এইভাবে অন্য জাতিরা ঈশ্বরের চরিত্র ও তার রাজ্যের বিধি ব্যবস্থা সম্পর্কে ভুল ব্যাখ্যা করার সুযোগ পেল।
পিতার হৃদয় নিয়ে ঈশ্বর তার জাতিকে সহ্য করে গেছেন। অনুগ্রহ দান ও অনুগ্রহ প্রত্যাহারের মাধ্যমে তিনি তাদের কাছে আবেদন জানিয়েছেন। ধৈর্যের সঙ্গে তিনি তাদের পাপ তাদের সামনে তুলে ধরেছেন এবং সংযমের সঙ্গে তাদের স্বীকারোক্তির জন্য অপেক্ষা করেছেন। চাষীদের ওপর ঈশ্বরের দাবি জোর দিয়ে প্রতিষ্ঠা করতে নবী ও দূতদের পাঠানো হয়েছিল, কিন্তু স্বাগত পাওয়ার বদলে তাদের শত্রু বলে গণ্য করা হল। চাষীরা তাদের নির্যাতন করল এবং হত্যা করল। ঈশ্বর আরও দূত পাঠালেন, কিন্তু তারাও প্রথমদের মতোই আচরণ পেল। শুধু চাষিরা আরও দৃঢ় ঘৃণা প্রকাশ করল। শেষ অবলম্বন হিসেবে ঈশ্বর তার পুত্রকে পাঠালেন, বললেন, তারা আমার পুত্রকে শ্রদ্ধা করবে। কিন্তু তাদের প্রতিরোধ তাদের প্রতিহিংসা পরায়ণ করে তুলেছিল এবং তারা নিজেদের মধ্যে বলল, এ তো উত্তরাধিকারী, এসো আমরা তাকে হত্যা করি আর তার উত্তরাধিকার দখল করে নিই। আমরাই তখন দ্রাক্ষাবাগান ভোগ করব এবং ফল নিয়ে ইচ্ছে মতো যা খুশি করব।
ইহুদি শাসকেরা ঈশ্বরকে ভালোবাসতেন না, তাই তারা নিজেদের তার থেকে বিচ্ছিন্ন করে নিল এবং ন্যায়সঙ্গত মীমাংসার জন্য তার সব প্রস্তাব প্রত্যাখ্যান করল। ঈশ্বরের প্রিয় খ্রিস্ট দ্রাক্ষাক্ষেত্রের মালিকের অধিকার প্রতিষ্ঠা করতে এলেন, কিন্তু ভাড়াটে কৃষকেরা তাকে প্রকাশ্য অবজ্ঞায় আচরণ করল, বলে আমরা চাই না এই লোকটি আমাদের ওপর রাজত্ব করুক। তারা খ্রিস্টের চরিত্রের সৌন্দর্যে ঈর্ষান্বিত ছিল। শিক্ষা দেওয়ার তার ভঙ্গি তাদের চেয়ে অনেক উৎকৃষ্ট ছিল এবং তারা তার সাফল্যকে ভয় করত। তিনি তাদের কড়া আপত্তি জানালেন, তাদের ভণ্ডামি উন্মোচিত করলেন এবং তাদের কর্মপন্থার নিশ্চিত পরিণতি দেখালেন। এতে তারা উন্মত্ত হয়ে উঠল। যে ভর্চনাগুলো তারা স্তব্ধ করতে পারছিল না, সেগুলোর যন্ত্রণায় তারা দগ্ধ হচ্ছিল। খ্রিস্ট ধারাবাহিকভাবে যে ধার্মিকতার উচ্চ মানদণ্ড উপস্থাপন করতেন, তারা তা ঘৃণা করত। তারা দেখল তার শিক্ষা তাদের এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে তাদের স্বার্থপরতা উন্মোচিত হয়ে পড়বে এবং তারা তাকে হত্যা করার সংকল্প করল। সত্যবাদিতা ও ধার্মিকতার তার দৃষ্টান্ত এবং তার সমস্ত কাজে প্রকাশিত উন্নত আত্মিকতাকে তারা ঘৃণা করত। তার সমগ্র জীবনই তাদের স্বার্থপরতার প্রতি এক ভর্চনা ছিল। আর যখন শেষ পরীক্ষা এল, যার অর্থ ছিল অনন্ত জীবনের দিকে আনুগত্য বা অনন্ত মৃত্যুর দিকে অবাধ্যতা, তারা ইসরায়েলের পবিত্রজনকে প্রত্যাখ্যান করল। যখন তাদের খ্রিস্ট ও বারাব্বাসের মধ্যে বেছে নিতে বলা হল, তারা চিৎকার করে বলল, বারাব্বাসকে আমাদের মুক্ত করে দাও, লুক 23:17। আর যখন পিলাত জিজ্ঞেস করলেন, তবে যিশুর সঙ্গে আমি কি করব, তারা উগ্রভাবে চিৎকার করে বলল, তাকে ক্রুশবিদ্ধ করা হোক। মথি 10:10, আমি কি তোমাদের রাজাকে ক্রুশবিদ্ধ করব, পিলাত জিজ্ঞেস করলেন। এবং যাজক ও শাসকদের পক্ষ থেকে উত্তর এল, আমাদের কোনো রাজা নেই, কাইসার ছাড়া, যোহন 19:50। যখন পিলাত হাত ধুয়ে বললেন, এই ধার্মিক ব্যক্তির রক্তের দায় থেকে আমি নির্দোষ, তখন যাজকেরা অজ্ঞ জনতার সঙ্গে একত্র হয়ে উত্তেজিতভাবে ঘোষণা করল, তার রক্ত আমাদের ও আমাদের সন্তানদের উপর পড়ুক। মথি 10:24-10:20।
অতএব ইহুদি নেতারা তাদের সিদ্ধান্ত নিল। সিংহাসনে যিনি আসীন ছিলেন, তার হাতে যোহন যে গ্রন্থটি দেখেছিল, যে গ্রন্থটি কেউ খুলতে পারেনি, সেই গ্রন্থেই তাদের সিদ্ধান্ত লিপিবদ্ধ হয়েছিল। যেদিন যিহুদার গোত্রের সিংহ এই গ্রন্থটির মোহর ভাঙবেন, সেদিন এই সিদ্ধান্ত তার সমস্ত প্রতিহিংসাময়তা নিয়ে তাদের সামনে উপস্থিত হবে।
ইহুদি জাতি এই ধারণা লালন করত যে তারা স্বর্গের প্রিয় পাত্র এবং তারা সর্বদা ঈশ্বরের মণ্ডলী হিসেবে উচ্চাসনে থাকবে। তারা বলত, তারা আব্রাহামের সন্তান এবং তাদের কাছে তাদের সমৃদ্ধির ভিত্তি এতই অটল মনে হতো যে তাদের অধিকার থেকে বঞ্চিত করতে পৃথিবী ও স্বর্গকেও তারা যেন চ্যালেঞ্জ করত। কিন্তু অবিশ্বস্ততার জীবনযাপনের মাধ্যমে তারা স্বর্গের দণ্ডাদেশ এবং ঈশ্বর থেকে বিচ্ছেদের জন্য নিজেদেরই প্রস্তুত করছিল।
দ্রাক্ষাবাগানের উপমায় যাজকদের সামনে তাদের দুষ্টতার চূড়ান্ত কর্মটি তুলে ধরার পর খ্রিস্ট তাদেরকে এই প্রশ্নটি করলেন, অতএব যখন দ্রাক্ষাবাগানের প্রভু আসবেন, তিনি ওই ভাড়াটে চাষিদের সঙ্গে কি করবেন? যাজকেরা গভীর আগ্রহে বৃত্তান্তটি শুনছিলেন এবং বিষয়টির সঙ্গে নিজেদের সম্পর্কটি বিবেচনা না করেই তারা লোকদের সঙ্গে একত্রে উত্তর দিলেন, তিনি ওই দুষ্ট লোকদের নির্মমভাবে ধ্বংস করবেন এবং তার দ্রাক্ষাবাগানটি অন্য ভাড়াটে চাষিদের হাতে ইজারা দেবেন, যারা নিজ নিজ ঋতুতে তাকে ফলসমূহ প্রদান করবে।
অজান্তেই তারা নিজেদের ধ্বংসের রায় দিয়ে ফেলেছিল। যিশু তাদের দিকে তাকালেন আর তার অনুসন্ধানী দৃষ্টির সামনে তারা বুঝল যে তিনি তাদের হৃদয়ের গোপন কথা পড়ে ফেলেছেন। তাদের সামনে অনস্বীকার্য শক্তিতে তার ঈশ্বরত্ব ঝলসে উঠল। কৃষকদের মধ্যে তারা নিজেদেরই প্রতিচ্ছবি দেখল আর আপনা থেকেই তাদের মুখ দিয়ে বেরিয়ে এলো, ঈশ্বর না করুন।
গম্ভীরভাবে ও দুঃখের সঙ্গে খ্রিস্ট জিজ্ঞাসা করলেন,
তোমরা কি কখনো শাস্ত্রে পড়নি, নির্মাতারা যে পাথর প্রত্যাখ্যান করেছিল সেটিই কোণের প্রধান পাথর হয়েছে। এটা প্রভুর কাজ এবং আমাদের চোখে তা আশ্চর্যজনক। অতবেব আমি তোমাদের বলছি, ঈশ্বরের রাজ্য তোমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে এবং এমন এক জাতির কাছে দেওয়া হবে যারা তার ফল উৎপন্ন করবে। আর যে কেউ এই পাথরের ওপর পড়বে সে ভেঙে যাবে, কিন্তু যার উপরই এটা পড়বে তাকে এটি চূর্ণ বিচূর্ণ করে দেবে। জনগণ যদি তাকে গ্রহণ করত তবে খ্রিস্ট ইহুদি জাতির বিনাশ এড়িয়ে দিতেন, কিন্তু হিংসা ও ঈর্ষা তাদেরকে অপ্রসম্ম করে তুলল। তারা স্থির করল যে নাসরতের যিশুকে তারা মসীহ হিসেবে গ্রহণ করবে না। তারা জগতের আলোকে প্রত্যাখ্যান করল এবং এরপর থেকে তাদের জীবন মধ্যরাত্রির অন্ধকারের মতো অন্ধকারে ঘিরে গেল। ভবিষ্যৎবাণীকৃত ধ্বংস ইহুদি জাতির উপর এসে পড়ল। তাদের নিজেরই উগ্র প্রবৃত্তি ও আবেগ নিয়ন্ত্রণহীন থেকে তাদের সর্বনাশ ঘটাল। অন্ধক্রোধে তারা একে অপরকে ধ্বংস করল। তাদের বিদ্রোহী একগুয়ে অহংকার তাদের ওপর রোমীয় বিজেতাদের ক্রোধ ডেকে আনল। জিরুসালেম ধ্বংস হল, মন্দির ধ্বংসস্তূপে পরিণত হল এবং তার স্থান ক্ষেতের মতো চষে ফেলা হল। যিহুদার সন্তানরা সবচেয়ে ভয়াবহ প্রকারের মৃত্যুর মাধ্যমে মৃত্যুবরণ করল। লক্ষ লক্ষ মানুষ বিক্রি করা হল মূর্তিপূজকদের দেশে দাস হিসেবে সেবা করার জন্য। এক জাতি হিসেবে ইহুদিরা ঈশ্বরের উদ্দেশ্য পূরণ করতে ব্যর্থ হয়েছিল এবং দ্রাক্ষাক্ষেত্রটি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। যে বিশেষাধিকারগুলোর তারা অপব্যবহার করেছিল এবং যে কাজকে তারা অবহেলা করেছিল সেগুলো অন্যদের হাতে ন্যস্ত করা হয়েছিল। দ্রাক্ষাক্ষেত্রের দৃষ্টান্তটি শুধু ইহুদি জাতির জন্যই প্রযোজ্য নয়, এতে আমাদের জন্যও শিক্ষা আছে। এই প্রজন্মের গির্জাকে ঈশ্বর মহান বিশেষাধিকার ও আশীর্বাদ প্রদান করেছেন এবং তিনি তদনুরূপ প্রতিফল প্রত্যাশা করেন। খ্রিস্টের উপমা থেকে শিক্ষা 284-296।
জোয়েলের গ্রন্থ বিশ্বের শেষকালে শেষ বর্ষার ইতিহাসকে চিহ্নিত করে। শেষ বর্ষা হল প্রকাশিত বাক্য চতুর্দশ অধ্যায়ের তৃতীয় স্বর্গদূতের ঈশ্বর প্রদত্ত চূড়ান্ত সতর্কবার্তা। যদিও শেষ বর্ষা তৃতীয় স্বর্গদূতের বার্তাকে প্রতিনিধিত্ব করে, এটি জাখারিয়ার সোনালি তেল, প্রারম্ভিক ও শেষ বর্ষা, বেদি থেকে আগুন এবং অন্যান্য প্রতীকের মাধ্যমে প্রতিকায়িত ঈশ্বরত্ব ও মানবতার মধ্যে যোগাযোগ প্রক্রিয়াকেও নির্দেশ করে। শেষ বর্ষা শুধু একটি বার্তা বা ঈশ্বর ও মানুষের মধ্যকার যোগাযোগ প্রক্রিয়া নয়, এটি ঈশ্বরের বাক্যে সমর্থিত বাইবেল অধ্যয়নের একমাত্র পবিত্রীকৃত পদ্ধতিও। সেই পদ্ধতিটি হল যিশাইয়ার ২৮ অধ্যায়ে উল্লিখিত পঙ্ক্তির পর পঙ্ক্তি,
প্রাচীন এবং আধুনিক উভয় ইসরায়েলের সূচনায় ঈশ্বর কৃষক ইসরায়েলকে অরণ্য থেকে বের করে আনলেন। মিশরে ৪৩০ বছরের বন্দিত্ব হোক বা ৩৮ থেকে ৭৯৯ পর্যন্ত অন্ধকার যুগের বন্দিত্ব, ইসরায়েলকে অরণ্য থেকে বের করে আনা হয়েছিল, কারণ অরণ্য দাসত্ব ও বন্দিত্বের প্রতীক। প্রাচীন শাব্দিক ইসরায়েল হোক বা আধুনিক আত্মিক ইসরায়েল, ঈশ্বর তাদের অরণ্যের বন্দিত্ব থেকে মুক্ত করলেন এবং তাদেরকে তার নিজস্ব মনোনীত সম্পত্তি প্রভুর দ্রাক্ষাক্ষেত্র হিসেবে স্থাপন করলেন। যাজক ও রাজপুত্র হওয়ার জন্য আহ্বানপ্রাপ্ত, যাদের উপর অর্পিত ছিল ঈশ্বরের বাণীসমূহ প্রতিনিধিত্ব করার বিশেষ অধিকার। বাণীসমূহ বলতে প্রাচীন ইসরায়েলের ক্ষেত্রে ছিল ব্যবস্থা আর আধুনিক ইসরায়েলের ক্ষেত্রে ছিল ব্যবস্থা ও ভাববাণীসমূহ উভয়ই।
ঈশ্বর এই সময়ে তার মণ্ডলীকে আহ্বান করেছেন, যেমন তিনি প্রাচীন ইসরায়েলকে আহ্বান করেছিলেন পৃথিবীতে এক আলোকরূপে দাঁড়িয়ে থাকার জন্য, সত্যের পরাক্রান্ত ছেদনাস্ত্র দ্বারা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্বর্গদূতের বার্তাসমূহের মাধ্যমে তিনি তাদের মণ্ডলীগুলি থেকে এবং জগৎ থেকে পৃথক করেছেন, যাতে তাদেরকে নিজের নিকট এক পবিত্র সান্নিধ্যে আনতে পারেন। তিনি তাদেরকে তার ব্যবস্থার ভাণ্ডার রক্ষক করেছেন এবং এই সময়ের জন্য ভবিষ্যৎবাণীর মহৎ সত্যসমূহ তাদের নিকট অর্পণ করেছেন। প্রাচীন ইসরায়েলের নিকট অর্পিত পবিত্র ঈশ্বরবাণীর ন্যায় এগুলিও এক পবিত্র আমানত, যা জগতের কাছে প্রচার করা হবে। প্রকাশিত বাক্য চন্দরের তিন স্বর্গদূত সেই সকল লোককে প্রতিনিধিত্ব করে যারা ঈশ্বরের বার্তাসমূহের আলো গ্রহণ করে এবং পৃথিবীর সর্বত্র সতর্ক বার্তা ধ্বনিত করার জন্য তার কর্মচারী রূপে অগ্রসর হয়।
টেস্টিমনেস খণ্ড ৫ প্যাচপট্ট পরিফাতি।
আধুনিক ইসরায়েলকে শেষ বর্ষার শক্তির অধীনে তৃতীয় স্বর্গদূতের জোরালো আহ্বান ঘোষণা করার জন্য নিয়োজিত করা হয়েছিল এবং পবিত্র আত্মার শক্তির অধীনে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় খ্রিস্টের চরিত্র প্রকাশ করার জন্য তৃতীয় স্বর্গদূতের জোরালো আহ্বান পূর্ণ হয় শেষ বর্ষার বর্ষণের সময়ে, এমন এক কালে যখন বাবিলনের মদে মত্ত এক শ্রেণীর লোক ভুয়া শান্তি ও নিরাপত্তার শেষ বর্ষা বার্তা প্রচার করছে। এরা ইশাইয়ার এফ্রাইমের মাতালেরা এবং জোয়েলের মদপায়ীরা, যাদের মুখ থেকে নতুন মদ কেড়ে নেওয়া হয়েছে। যারা সত্যিকার শেষ বর্ষার বার্তা গ্রহণ করছে তারা দানিয়েল, মিশাইল, হোনানিয়া ও আজরিয়ার দ্বারা প্রতিনিধিত্বিত, যারা স্বর্গীয় আহারের জন্য বাবিলীয় খাদ্য প্রত্যাখ্যান করেছিল। এরা সেই ১,৪৪,০০০ যারা মূসা ও মেষশাবকের গান গায় এবং দ্রাক্ষাক্ষেত্রেরও গান, কারণ দ্রাক্ষাক্ষেত্রের দৃষ্টান্তটি প্রাচীন ইসরায়েলের চুক্তিগত সম্পর্কের সূচনায় মূসার ইতিহাসে পূর্ণ হয়েছিল এবং প্রাচীন ইসরায়েলের চুক্তিগত সম্পর্কের শেষে মেষশাবকের ইতিহাসে তা আবার পূর্ণ হয়েছিল।
দ্রাক্ষাক্ষেত্রের গানটি এই বলে সমাপ্ত হয় যে যখন নতুন চুক্তির জনগণ প্রভুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, তখন পূর্বতন চুক্তির জনগণকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। ৪০ বছরের মরুভূমি ভ্রমণে যারা মারা গিয়েছিল প্রভু তাদেরকে পাশ কাটিয়ে গিয়েছিলেন এবং ঠিক সেই সময়েই যোশুয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তিনি যারা মরতে যাচ্ছিল তাদেরকে তখনই তালাক দিচ্ছিলেন। প্রভু প্রাচীন ইসরায়েলকে তালাক দিচ্ছিলেন, সেই একই সময়ে তিনি খ্রিস্টীয় মণ্ডলীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছিলেন। আলফা অর্থাৎ সূচনার ইতিহাস মোশি দ্বারা প্রতিনিধিত্ব করা হয় আর ওমেগার প্রতিনিধিত্ব করেন মেষে শিশু। তারা উভয়ে যে ইতিহাসের প্রতিনিধিত্ব করেন তা হল দ্রাক্ষাক্ষেত্রের দৃষ্টান্তের ইতিহাস। অতএব ইয়েশাইয়ার দ্রাক্ষাক্ষেত্রের গানই হল প্রকাশক যোহনের মোশি ও মেষে শিশুর গান।
আমরা পরবর্তী প্রবন্ধে এই চিন্তাধারাগুলি অব্যাহত রাখব।
এগুলি সিস্টার হোয়াইটের কথা নয়, প্রভুর কথা, আর তার দূত এগুলো আমাকে দিয়েছেন আপনাদের দিতে। ঈশ্বর আপনাদের আহ্বান জানাচ্ছেন যেন আপনারা আর তার সঙ্গে বিরোধী উদ্দেশ্যে কাজ না করেন। যেসব লোক নিজেদের খ্রিস্টান বলে দাবি করে অথচ শয়তানের গুণাবলী প্রকাশ করছে, মনভাব, বাক্য ও কাজে সত্যের অগ্রগতিকে প্রতিহত করছে এবং নিঃসন্দেহে শয়তান যে পথে তাদের নিয়ে যাচ্ছে সেই পথই অনুসরণ করছে, তাদের সম্পর্কে অনেক নির্দেশনা দেওয়া হয়েছিল। হৃদয়ের কঠোরতায় তারা এমন কর্তৃত্ব আঁকড়ে ধরেছে যা কোনোভাবেই তাদের নয় এবং যা তাদের প্রয়োগ করা উচিত নয়। মহান শিক্ষক বলেন, আমি উল্টে দেব, উল্টে দেব, উল্টে দেব। ব্যাটল ক্রিকে লোকেরা বলে, আমরাই প্রভুর মন্দির, প্রভুর মন্দির, কিন্তু তারা সাধারণ আগুন ব্যবহার করছে। ঈশ্বরের অনুগ্রহে তাদের হৃদয় কোমল ও বশীভূত হয়নি। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস খণ্ড ১৩:২৪।
ঈশ্বরের সহনশীলতার একটি উদ্দেশ্য আছে, কিন্তু আপনারা তা ব্যর্থ করে দিচ্ছেন। তিনি এমন এক পরিস্থিতিকে আসতে দিচ্ছেন যা আপনারা পরে প্রতিহত হতে দেখতে চাইবেন, কিন্তু তখন খুব দেরি হয়ে যাবে। ঈশ্বর এলিয়াকে আদেশ করেছিলেন নিষ্ঠুর ও প্রতারক হাজায়েলকে সিরিয়ার রাজা হিসেবে অভিষিক্ত করতে, যাতে তিনি মূর্তিপূজক ইসরায়েলের ওপর দণ্ডস্বরূপ হন। কে জানে, ঈশ্বর হয়তো আপনাদেরকে আপনাদের প্রিয় প্রতারণাগুলোর হাতে ছেড়ে দেবেন। কে জানে, বিশ্বস্ত, দৃঢ় ও সত্য সেই প্রচারকরাই কিনা আমাদের অকৃতজ্ঞ গির্জাগুলিকে শান্তির সুসমাচার প্রস্তাব করা শেষ জন হবেন। এমনও হতে পারে যে ধ্বংসকারীরা ইতিমধ্যেই শয়তানের হাতের তলে প্রশিক্ষণ নিচ্ছে এবং আরও কয়েকজন ধ্বজাধারীর প্রস্থান মাত্র অপেক্ষা করছে তাদের স্থান দখলের জন্য এবং মিথ্যা নবীর কণ্ঠে চিৎকার করবে, শান্তি, শান্তি, যখন প্রভু শান্তি বলেননি। আমি সচরাচর কাঁদি না, কিন্তু এখন দেখি অশ্রুতে আমার নয়ন ঝাপসা, লিখতে লিখতে সেগুলো আমার কাগজের ওপর পড়ছে। এমনও হতে পারে যে অচিরেই আমাদের মধ্যে সব ভবিষ্যৎবাণী অবসান হবে এবং যে কণ্ঠস্বর জনগণকে আলোড়িত করেছে তা আর তাদের জাগতিক নিদ্রাকে বিঘ্নিত করবে না।
যখন ঈশ্বর পৃথিবীতে তার বিচিত্র কার্য সাধন করবেন, যখন পবিত্র হাত আর সিন্ধুক বহন করবে না, তখন মানুষের ওপর দুর্ভোগ নেমে আসবে। হায়, যদি তুমি, এমনকি তুমি নিজেই, এই তোমার দিনে তোমার শান্তির অন্তর্গত বিষয়গুলি জানতে। হায়, যেন আমাদের জনগণ যেমন নিনেভে করেছিল, সর্বশক্তি দিয়ে অনুতাপ করে এবং সমগ্র হৃদয় দিয়ে বিশ্বাস করে, যাতে ঈশ্বর তাদের থেকে তার প্রচণ্ড ক্রোধ ফিরিয়ে নেন। টেস্টিমনিজ
খণ্ড ৫ ৭৭।
যদি তুমি হৃদয়ের এক গোয়েমিকে প্রশ্রয় দাও এবং গর্ব ও আত্মধার্মিকতার কারণে তোমার দোষ স্বীকার না করো, তবে তুমি শয়তানের প্রলোভনের অধীন হয়ে পড়বে। প্রভু যখন তোমার ভুলগুলো প্রকাশ করেন, তখন যদি তুমি অনুতাপ না করো বা স্বীকারোক্তি না দাও, তার বিধান তোমাকে বারবার সেই একই পথে ফিরিয়ে আনবে। তুমি একই প্রকৃতির ভুল করতে থাকবে, প্রজ্ঞার অভাব অব্যাহত থাকবে এবং পাপকে ধার্মিকতা আর ধার্মিকতাকে পাপ বলবে। এই শেষ দিনগুলোতে যে অসংখ্য প্রতারণা প্রবল হবে তা তোমাকে ঘিরে ধরবে, আর তুমি নেতা পাল্টাবে অথচ বুঝতেও পারবে না যে তুমি তা করেছ। রিভিউ অ্যান্ড হেরাল্ড, ১৬ ডিসেম্বর ১৮৯০।